শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি সুগুপ্ত নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের কার্যকর ওষুধ বিদেশ থেকে শিগগিরই ঢাকায় এসে পৌঁছবে বলে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে।
ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
রোহিঙ্গাদের হত্যা ও দেশ থেকে বিতাড়নে উৎসাহিত করতে মিয়ানমারের সামরিক বাহিনীকে বেশ কয়েকটি দেশি বিদেশি কোম্পানি উৎকোচ প্রদান করেছিল।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য আজ দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল।
আজ বুধবার, রয়েছে আমাদের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয়, বাংলাদেশে ডেঙ্গু মহামারী রোধের উপায়। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। পাকিস্তান আজ বুধবার জানিয়েছে ভারত যে কাশ্মীরের বিশেষ মর্যাদা অবস্থান বিলুপ্ত করেছে, সে কারণে পাকিস্তান ভারতের সঙ্গে তার কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে নিম্নতর স্তরে নামিয়ে দিচ্ছে তারা, এবং এভাবেই দ্বিপাক্ষিক সম্পর্ক এ দেশ দুটির এখন অধোমুখী হল। সরকারি এক বয়ানে বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের শীর্ষ সরকারি কর্তা ব্যক্তি এবং সামরিক নেতৃবৃন্দ এ কমিটির সদস্য। ভারত সরকারের একপাক্ষিক ও আইন বিগর্হিত পদক্ষেপের কারণে এটা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। বিস্তারিত কোনো ব্যাখ্যায় না গিয়ে বলা হয়, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বন্দোবস্ত পর্যালোচনা করা হবে এবং কাশ্মীর ইস্যু নিরাপত্তা পরিষদ সহ জাতিসংঘে উত্থাপন করা হবে। পাকিস্তান ও ভারতের মাঝখানে কাশ্মীর অন্তর্বর্তী সামরিক নিয়ন্ত্রণ রেখার উল্লেখে নিরাপত্তার নিরিখে পাকিস্তানের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থায় থাকবার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমার প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের বাড়ি ঘরদর তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেই, এতে নিহত হয়েছেন কম হল 14 ব্যক্তি, জানিয়েছেন আফগান সরকারের কর্মকর্তারা। এই বিস্ফোরণ ঘটেছে একটি পুলিশ কম্পাউন্ডের কাছে। সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল খোশাল সাদাত এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ বিস্ফোরণে জখম হয়েছেন 145 জন, যার মধ্যে অসামরিক লোকজনের সংখ্যাই 92। তালেবানরা কোনো রকম কালবিলম্ব না করি এর দায়িত্ব তাদেরই বলে দাবি জানিয়েছে। বলেছে, এই যেখানটায় তারা হামলা চালিয়েছে এটা রাজধানীর পশ্চিম প্রান্তের একটি পুলিশ ভর্তি করার কেন্দ্র, রিক্রুটমেন্ট সেন্টার। তালেবানরা ইতিমধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট না দেবার জন্য আফগানবাসীদেরকে হুঁশিয়ার করে দিয়েছে এবং এ বিস্ফোরণ ঘটল ওই হুঁশিয়ারি প্রচারিত হবার মাত্রই একদিন পর। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, ওই বোমাবাজ তার বিস্ফোরক বোঝাই মোটরযানটি নিয়ে তল্লাশি চৌকি বরাবর পৌঁছানো মাত্রই নিরাপত্তা বাহিনী তার পথ আগিয়ে দাঁড়ায় আর তখনই কাল বিলম্ব না করে সে ওই বিস্ফোরণ ঘটায়। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের দাবি যে ওখানটায় অসামরিক লোকজন কেউই ছিল না, কড়া নিরাপত্তার ঘেরাটোপ আটার অঞ্চলটিতে যেখানটায় কিনা ওই পুলিশ ভর্তি করার কেন্দ্র রিক্রুটমেন্ট সেন্টার রয়েছে সেখানে অসামরিক কারো ঢোকবাড়ি জো নেই, কেউ ছিল না ওখানে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার এয়ারফোর্স ওয়ানে চড়ে মধ্য পশ্চিমাঞ্চলবর্তী ওহাইও রাজ্যের ডেইটন যাচ্ছেন টেক্সাস রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলবর্তী সীমান্ত শহর এলপাসো। ওই দুখান মিলিয়ে এই গেল সপ্তাহান্তে প্রাণঘাতী গুলিবর্ষণ ঘটনায় 31 ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে। যাত্রা প্রাককালে প্রেসিডেন্ট আগ্নেয়াস্ত্র সংস্কার গান রিফর্ম প্রসঙ্গে বলেন, আমরা যাই করতে চলেছি তাতে ভালো কিছুই হবে বলেন। ব্যাকগ্রাউন্ড চেকের পরিচিতি শনাক্তিকরণ তিনি সমর্থন করেন, তবে হ্যাঁ, অ্যাসল্ট রাইফেলের ব্যাপারে রাজনৈতিক সমর্থন তেমন নাই। এ গুলিবর্ষণ যেখানে যেখানে ঘটেছে সেখানকার বাসিন্দারা ওই হিংসাশ্রয়ী ব্যাপক প্রাণহানির জন্য প্রেসিডেন্টের বাগাড়ম্বরতাকেই দায়ী ঠাওরাচ্ছেন এবং সে কারণে প্রেসিডেন্টকে ওখানে না যাবার জন্যে অনুরোধ করছেন তারা। প্রেসিডেন্ট রওনা হবার আগে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের বলেন, আমার বাগাড়ম্বরতাই এসবের কারণ তা আমি মনে করি না। হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, ব্যাপক গুলিচালনার ঘটনায় লোকজন হতাহত হলে সংশ্লিষ্ট এলাকায় গিলে ফ্লোরিডার পার্কল্যান্ডে লস ভেগাসে যেভাবে এর আগে তিনি গিয়ে এলাকার লোকজনের সঙ্গে একাত্মতায় দুঃখ প্রকাশ করেছেন, সহানুভূতি জানিয়েছেন, এক্ষেত্রেও সেটাই তিনি করবেন, এক্ষেত্রেও তাই হবে। ওভাবেই প্রেসিডেন্ট ফার্স্ট লেডি গুলিবর্ষণের পরপরই প্রথম যারা ছুটে গিয়েছিলেন রক্ষা কাজে আর্থের সাহায্যে তাঁদের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, হতাহতদের পরিবার পরিজনের সঙ্গে বাক্য বিনিময় করবেন, সান্ত্বনা দেবেন তাঁদের। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৪২৮ জন ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত দেশে প্রায় ৩০,০০০ মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে নারীর সংখ্যাই বেশি, ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের কার্যকর ওষুধ বিদেশ থেকে শিগগিরই ঢাকা এসে পৌঁছবে বলে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার ঢাকায় এক সমাবেশে এই ঘোষণা দেন।
গুজরাটের মধ্যে মশক নিধনের কার্যকর ওষুধ ঢাকায় এসে পৌঁছাবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বুধবার এক সংবাদ সম্মেলনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
ফগিং মেশিনও তো আমাদের নাই, আবার ফগিং ছিটালেও হবে
রোহিঙ্গাদের হত্যা ও বিতাড়নে উৎসাহিত করতে দেশটির সামরিক বাহিনীকে অন্তত ১,২০,০০০ আমেরিকান ডলার উৎকোচ দিয়েছিল বেশ কয়েকটি দেশি বিদেশি কোম্পানি। আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্টে একথা জানছি আমরা।
বুধবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে, সোমবার জেনেভায় মিয়ানমার বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক সত্যানুসন্ধানী মিশন যে ১১১ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চালানো সহ দেশ থেকে বিতাড়নের পর ওই সকল কোম্পানিগুলো রাখাইন রাজ্য পুনর্গঠনের কাজ পেয়েছে এবং বুলডোজার দিয়ে রোহিঙ্গাদের বাড়িঘর সহ নাম নিশানা নিশ্চিহ্ন করতে ভূমিকা রেখেছে। প্রতিবেদনে এই প্রথমবারের মতো জাতিসংঘের এই সংস্থাটি মিয়ানমার সামরিক বাহিনী এবং এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত এ সকল ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে চিহ্নিত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। জহর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের সদ্য সাবেক সদ্য প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্যানুষ্ঠান আজ নতুন দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে, জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
এমন বিদেশমন্ত্রী ভারতে কখনো দেখা যায়নি। কোন ভারতীয় দূর বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে বিপদে পড়েছেন, কে বিদেশ ভ্রমণে গিয়ে টাকা ফুরিয়ে ফেলেছেন ফিরতে পারছেন না, ভারতের বিদেশ মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টে একটা টুইট করে সুষমা স্বরাজকে ট্যাগ করে দিলেই হলো, যেভাবেই হোক ঠিক সাহায্য পৌঁছে যাবে। তার এই মানবিক অনুভূতি শুধুমাত্র ভারতীয়দের জন্যই সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের অসুস্থ কেউ ভারতে চিকিৎসা করাতে আসবেন, কিন্তু ভিসা পেতে সমস্যা হচ্ছে, বিদেশমন্ত্রীর নির্দেশে তৎক্ষণাৎ তাঁদের ভিসার ব্যবস্থা হয়ে গেল। বিদেশমন্ত্রীর রাজভারী পদে আসীন আর কেউ এমনটি করেননি। ৮ বারের সাংসদ, মাত্র ২৫ বছর বয়সে বিধায়ক, দিল্লির প্রথম মুখ্যমন্ত্রী, তার কর্মজীবনের মুকুটে অনেক পালক, কিন্তু সব ছাপিয়ে সবাই মনে রেখেছে সুষমা স্বরাজের মানবিক মুখটাকে। তাই তার অকাল প্রয়াণে দেশবাসীর চোখে জল। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বর্তমানে ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলে জানান আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম তাঁর রিপোর্টে।
ভারতের প্রভাবশালী এই নারী রাজনীতিবিদের মৃত্যুতে শেখ হাসিনা এক বার্তায় বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন এবং তার মৃত্যুতে বাংলাদেশ একজন বন্ধুকে হারালো। তিনি ভারতের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জহর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
হংকংয়ের তদারকির দায়িত্বপ্রাপ্ত চীনা কর্মকর্তারা বলছে, ১৯৯৭ সালে ব্রিটেনের তরফে নিয়ন্ত্রণ হস্তান্তরের পর থেকে এ অবধি এশিয়ার এই অর্থনৈতিক প্রাণকেন্দ্র হংকংয়ে এমন তীব্র সংকট পরিস্থিতি আগে আর কখনো হয়নি। হংকং সীমান্তবর্তী শেনজেনে আজ বুধবার এক সমাবেশে হংকংয়ের সরকারের হংকং ও ম্যাকাও বিষয়াবলী দপ্তরের প্রধান ঝাও জিয়াং মিং সমবেত শত শত জনের উদ্দেশ্যে বলেন, চীন ভূখণ্ডের সমাজ ব্যবস্থায় ক্রমশই এর বড় একটা প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কথা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে শেলের আঘাতে ইউক্রেনের ৪ সৈনিক নিহত হবার পরবর্তী সময়ে। বিশ্ব সংবাদ আপাতত এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশে ডেঙ্গু মহামারী রোধের উপায়। অনুষ্ঠান সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ শেখগুপ্ত নাসরিন কুইন। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় ডেঙ্গু প্রতিরোধে কী করণীয়, এটি নির্ধারণ করা হয়েছে। আমরা সবাই জানি যে ডেঙ্গু মহামারী বাংলাদেশে খুব সাংঘাতিকভাবে ছড়িয়ে পড়েছে এবং এর মধ্যে ইতিমধ্যেই রাজধানী ঢাকার অবস্থা খুব মারাত্মক আকার ধারণ করেছে। আর ঢাকা থেকে এখন ডেঙ্গু ছড়িয়ে পড়ছে গোটা দেশে, গোটা দেশব্যাপী ভয়াবহ আকারে। এ পর্যন্ত প্রায় 27,000 মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় 50 জন, তবে সরকারি হিসেবে মৃতের সংখ্যা 18 বা 19। এই অবস্থার প্রেক্ষিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন চেষ্টা করছে সর্বোচ্চ প্রয়াস দিয়ে ডেঙ্গু প্রতিরোধ করবার। আজকে এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণ 2 মেয়রকে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা উত্তরের মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম। আমরা ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সৈয়দ খোকনকেও যুক্ত করব, তিনি মিনিট 4-5 পরে আমাদের সঙ্গে যোগ দেবেন। মিস্টার আতিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে বাংলাদেশে এবং এটা এই মুহূর্তে প্রতিরোধ করবার জন্য ঢাকা সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সবাই চেষ্টা করছেন, তো হঠাৎ করে ডেঙ্গু এতটা ছড়িয়ে পড়লো কি কারণে এবং কেন আপনারা প্রতিরোধ করতে পারছেন না?
দেখুন, এটি ইতিমধ্যে আমরা যেটা শুনছি বা শুনে এসেছি এখন, এটা বেসিক্যালি এটা হলো গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, সবকিছু কিন্তু এটার সাথে কিন্তু জড়িত। এবং এই যে ডেঙ্গু মশাটা যেটা আছে, এটি এখন যে সচেতনতা যে শুরু হয়েছে, এই সচেতনতা যদি আমাদের 365 দিনে থাকতো তাহলে কিন্তু এটা এইভাবে কিন্তু ছড়াতো না। আমাদের একটা ধারণা ছিল যে ডেঙ্গুর মশা এটা কিন্তু ড্রেন থেকে তৈরি হয় বা আসলো, কিন্তু সেটা না। বেসিক্যালি এটি হচ্ছিল স্বচ্ছ এবং 3 দিনের বেশি পরিষ্কার পানিতে এটা জন্ম হয় এবং এটি বিশেষ করে আমাদের ঘরের যে এসি পানি যেখানে পড়ে যায় সেখানেও কিন্তু আমরা যে পাত্র রাখি, আমাদের যে টায়ার থাকে সেই টায়ারের ভিতরে, ফুলের টক, ইভেন কি আমরা যে টুথপেস্ট বা টুথব্রাশ যে পটিতে রাখি বা বাথরুমের ভিতরে সেখানেও কিন্তু এটার জন্ম হতে পারে। এবং ডেঙ্গুটার এই যে নলেজ শেয়ারিং গুলা, এগুলো অবশ্যই আমাদের ভিতরে অনেক কম ছিল। এবং আপনি জানেন যে আমি ইতিমধ্যে কলকাতার অতীন ঘোষকে আমরা নিয়ে এসেছিলাম এবং ডেপুটি মেয়র, এবং অতীন ঘোষকে কিন্তু আমরা বলেছি, অতীন ঘোষ বলেছে যে আমাদের কলকাতাতে 2008 সালে যখন শুরু হয় আমরা একটা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট আমরা করি এবং এটি করতে কিন্তু তাদের প্রায় 11 বছর লেগে গিয়েছে। এবং আমি তাকে বললাম, আমার ডেপুটি মেয়রকে, যে এখন আমার কি করণীয় এই মুহূর্তে। ওনারা বললেন এই মুহূর্তে পলিটিক্যাল উইল থাকতে হবে। আমি বললাম ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি ওনার অসুস্থতার কারণে হলেও উনি আমাকে ফোন করেছেন, উনি বাংলাদেশ আওয়ামী লীগের পার্টির জেনারেল সেক্রেটারিকে ফোন করে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসুস্থ থাকা অবস্থা কিন্তু দেশের সকলকে উনি বলেছেন যে ঝাঁপিয়ে পড়ার জন্য, যে যার বাসা বাড়ি অফিস আদালত সবাই যার যার স্থানে যেন পরিষ্কার করে এবং ওনারই নির্দেশ মতো কিন্তু সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখছি যে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি শুরু করে সরকারি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সবাই কিন্তু এখন ঝাঁপিয়ে পড়েছে লার্ভাটাকে ধ্বংস করার জন্য। এই মুহূর্তে লার্ভার ধ্বংসের কোনো বিকল্প নাই। মিন টাইম ডেপুটি মেয়রকে এটাও জিজ্ঞাসা করা হয়েছে যে ওষুধ বললো এই এডিস মশার প্রজননটাই হলো বাসার ভিতরে, প্রজননটাই হয় হলো স্বচ্ছ পানিতে, সুতরাং স্বচ্ছ পানিটাকে কিন্তু আমাদের জমা করতে হবে, পরিষ্কার করতে হবে। আমরা সিটি কর্পোরেশন থেকে কিন্তু ড্রেনের ভিতরে পরিষ্কার করে দিব, ড্রেনের মধ্যে পারবো, কিন্তু বাড়িতে বাড়িতে কিন্তু যাতে ছয়তলা বাড়ি বা দশতলা বাড়ি বা বিশতলা বাড়ি কিন্তু উপরে কিন্তু যাতে আমরা পারি না। সুতরাং এখানে একটা পারসেপশন ব্যাপার আছে যে আমরা যেন আমাদের নিজস্ব ঘর বাড়ি যেন পরিষ্কার করি। অবশ্যই আমাদের সিটি কর্পোরেশনের সক্ষমতাও বাড়াতে হবে। অলরেডি এটা নিয়ে আমরা কিভাবে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট করতে পারি এবং যে চ্যালেঞ্জ নিয়ে আমরা এন্টামোলজিস্টদের সাথে আমরা আলাপ করছি, এন্টামোলজিস্টদের সাথে আলাপ করছি, আমরা বিভিন্ন এক্সপার্টদের সাথে আলাপ করছি, WHO সাথে আলাপ করেছি, এবং এই সবগুলোকে ইন্টিগ্রেটেড করে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। এটাও সত্য যে আমাদের যারা মশক কর্মী যারা আছে তারা যে স্প্রেটা করছে এটা কি কোনো জবাবদিহিতা ছিল? এটা কিন্তু কোনো জবাবদিহিতা আমি এসে পাই নাই এই গত আমার এই 5 মাসে 150 দিনের ভিতরে, 5 মাসের ভিতরে আমি এদেরকে আমি GPS ট্র্যাকিং সিস্টেম করে দিচ্ছি। আমি এখন কোন মশক কর্মী এবং অলরেডি আমরা GPS ট্র্যাকিং সিস্টেম করে দিয়েছি এবং মনিটরিং এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে মশক কর্মী যেখানে যাওয়া দরকার ছিল ওখানে সে যাচ্ছে কি না যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের DNCC ওয়েবসাইটের মাধ্যমে আমার ঢাকা উত্তরের কোন মশক কর্মী এবং কোন সুপারভাইজার কখন কাকে পেতে হবে সেটার ফোন নাম্বার নাম সহ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি অনুরোধ করবো আজকে ভয়েস অফ আমেরিকার মাধ্যমে যারা শুনছেন আপনারা ইমিডিয়েটলি ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটে গেলে আমাদের সকল তথ্য দেওয়া আছে কাকে ফোন করতে হবে, কোন সুপারভাইজার, কোন হেলথ অফিসার। এইভাবে আমরা চেষ্টা করছি জনগণের কাছে দেওয়ার জন্য। বাট মিন টাইম আমরা একটি সেল গঠন করা হয়েছে, 54টা ওয়ার্ডে 54 জন ডেপুটি সেক্রেটারিকে নিয়োগ করা হয়েছে এবং 54টা ডেপুটি সেক্রেটারির সাথে এখানে আমাদের থানা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবে। LGD থেকে আমরা সহকারী প্রকৌশলী পেয়েছি, আমরা স্বাস্থ্য থেকে স্বাস্থ্য সহকারী পেয়েছি, স্কাউটরা আমাকে বিশেষভাবে হেল্প করছে, আমি ধন্যবাদ জানাই। এখানে ওয়ার্ড সচিব থাকবে, এই করে আমরা 9 জনের একটা প্রতিনিধি পাঠাচ্ছি বিভিন্ন বাসায় এবং ওনারা বিভিন্ন বাসা বাড়িতে যাচ্ছে এবং তারা বলে আসছে যে আপনার বাসা বাড়িতে আমরা কিন্তু লার্ভা পাচ্ছি, আপনি চেক করুন। এবং আমরা পরবর্তীতে গিয়ে যদি চেক করে যদি দেখি যে না তারা লার্ভাটা ধ্বংস করে নাই বা তাদের ঘর তারা পরিষ্কার করে নাই, আমরা কিন্তু সিটি কর্পোরেশন অ্যাক্ট 2009 ধারা 93 এই ধারা কিন্তু আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এখন। কারণ যেটা কিনা আমরা দেখেছি যে আমাদের কলকাতা সিটি কর্পোরেশন অলরেডি শুরু করেছে আমাদেরকে, কারণ যার যার বাসির বাড়ির আঙ্গিনা, বিশেষ করে আমরা দেখছি দুই বাড়ির মাঝখানে যেখানে মিটার থাকে, গ্যাসের মিটার থাকে এবং নো মেন্স ল্যান্ড যেটা আছে এবং ওয়াসারও মিটার থাকে, ওই মাঝখানে কিন্তু যাওয়া দূরের ব্যাপার। কারণ ওই মিটারের জন্য তারা আবার বাড়ির মালিকরা বা বাড়িটাকে তারা ইয়া করে দেয়, সিল করে রেখে দেয় বা তালা মেরে রেখে দেয়। আমি অনুরোধ করব যে দুই বাড়ির মাঝখানে যে জায়গাটা আছে আপনারা মেহরবানি করে এগুলোকে পরিষ্কার করুন। আচ্ছা, এবং আপনার বিভিন্ন যে সমস্ত বাসাগুলো আছে প্লটগুলো খালি, আমরা দেখছি ওই প্লটের মধ্যেও কিন্তু অন্যান্য ময়লাগুলো কিন্তু সব ফেলে দিচ্ছে।
আচ্ছা, ইতিমধ্যে মেয়র আতিকুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে
যে নিজ নিজ এলাকাগুলোকে পরিষ্কার করার জন্য প্রত্যেকই
ইতিমধ্যে আমাদের সঙ্গে ঢাকা দক্ষিণের মেয়র মহোদয় যোগ দিয়েছেন মোহাম্মদ সাঈদ খোকন। আমি তার সঙ্গে একটু ছোট্ট করে তার সূচনা বক্তব্য শুনে আবার আপনার কাছে ফিরে আসবো আর একটা প্রশ্ন নিয়ে, কারণ আমার কাছে প্রায় 50-60 জন প্রশ্ন পাঠিয়েছে ইতিমধ্যে, আপনারা দুজন আজকের অনুষ্ঠানে থাকবেন এই জন্য ফেসবুকে। তো আমি জনাব সাঈদ খোকন আপনাকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আতিকুল ইসলাম সাহেব কথা বলছিলেন, তিনি জানাচ্ছিলেন যে ডেঙ্গুর কিভাবে ছড়ালো এবং প্রতিরোধে এখন কি ব্যবস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিচ্ছে। একই প্রশ্নে আমি আপনার কাছে আসছি যে মহামারী আকার ইতিমধ্যে ধারণ করেছে বাংলাদেশে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা কি করছেন? এখন তো বাংলাদেশের অন্যান্য জায়গাতেও এটা ছড়ানো শুরু হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনার বরাবরের মতোই ডেঙ্গু মৌসুম হিসেবে চিহ্নিত যে মাস এপ্রিল মে মাস থেকে তাদের কার্যক্রম শুরু করে এবং এটা আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত এটা চলে। বরাবরের মতো এবারও আমরা এপ্রিল মের দিকে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের কার্যক্রমের মধ্যে আমাদের সবসময় যেটা আমরা দু বছর আগে চিকুনগুনিয়া যে প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছিল সেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খুব সবচেয়ে সফলতার সঙ্গে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছিলাম, এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা এবছরও কাজ শুরু করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল যে আপনার এডিস মশার যে প্রজনন ক্ষেত্র সেটাকে এক সোর্সে সেটাকে নষ্ট করে দেওয়া, অর্থাৎ বাসা বাড়ি ভবনে যে লার্ভাগুলো বিস্তার ঘটে সেগুলোকে প্রথমে নষ্ট করে দেয়, এটা ছিল আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেই লক্ষ্য থেকে আমরা বিগত ফেব্রুয়ারি মার্চ নাগাদ আমাদের কার্যক্রম শুরু করি এবং প্রায় 33,000 বাসা বাড়ি আমরা পরিষ্কার করে দিয়ে আসি এবং প্রশিক্ষণ দিয়ে আসি আমাদের সিটিজেনদেরকে, যাতে করে এটাকে কন্টিনিউ করে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা যখন সেকেন্ড ফেজে আমরা আবার যাওয়া শুরু করলাম তখন আমরা দেখলাম যে আমরা যে কাজ শুরু করেছি, যেভাবে প্রশিক্ষণ দিয়েছি, জনগণকে সচেতন করে তোলবার চেষ্টা করেছি, আসলে সেটা তেমন একটা কাজে দেয়নি। তারপর আমরা কাজ শুরু করেছি, এর মধ্যে আপনি জানেন যে জলবায়ুগত পরিবর্তন এবং আপনার ইস্ট এশিয়াতে যে আপনার ডেঙ্গুর যে ব্যাপকতা, এটা আমরা আগে থেকেই বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা জানতে পারছিলাম। এবং সর্বশেষ আমাদের ঢাকাতে এটার বিস্তার ঘটা শুরু করে এবং আমরা 1 জুলাই থেকে আমাদের ব্যাপক কার্যক্রম আমরা শুরু করে দিই। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমরা বরাবর আমাদের আগের অভিজ্ঞতা থেকে আমাদের যে বিষয়টি আমরা করবার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে এডিস মশা প্রজনন ক্ষেত্রগুলোকে নষ্ট করে দিয়ে আসা, সেই কার্যক্রম আমাদের এখনো চলমান রয়েছে। ইতিমধ্যে 60,000-70,000 অধিক বাস ভবন আমরা ইন্সপেকশন করেছি, এখানে যে সমস্ত লার্ভা গুলো পাওয়া গেছে সেগুলোকে ইতিমধ্যে নষ্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা জোর দিয়ে থাকি সেটা হচ্ছে জনগণকে সচেতন করে তোলা, যাতে এই ধরনের বাসা বাড়ির ভিতরে লার্ভা জন্ম নিতে না পারে। আমাদের মসজিদগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে সচেতনতামূলক যে সমস্ত কর্মসূচি সেগুলো আমাদের চালু রয়েছে। তৃতীয়ত আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা আমরা 1 জুলাই থেকে শুরু করি, যেটা আমাদের 68টি মেডিকেল টিম, আমাদের 57টি ওয়ার্ডে মোবাইল মেডিকেল টিম আমরা পাঠানোর মধ্য দিয়ে 55,000 নাগরিককে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেছি। এর মধ্যে যে শুধু ডেঙ্গু নয়, এগুলো আপনার জলবায়ু পরিবর্তন কারণে, জলবায়ু বলবো না আমি আবহাওয়া বলবো, আবহাওয়া পরিবর্তন জনিত কারণে বর্ষাতে আপনার ঠান্ডা হাঁচি কাশি সহ পেটের পীড়া সহ এই সমস্ত সমস্ত রোগী পায়, 55,000 রোগীকে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছি, ঔষধ প্রদান করেছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের হটলাইন আমরা চালু করেছিলাম যেটা গতকালকে আমাদের শেষ হয়েছে কার্যক্রম। ওভার টেলিফোন কলে আমরা আমাদের ডাক্তার আমাদের পেশেন্টদের বাসায় পাঠিয়েছি এবং তাদেরকে অ্যাটেন্ড করেছে এবং ওভার টেলিফোনে তারা পরামর্শ দিয়েছে এবং আমরা বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। এবং বর্তমানে আমাদের এই সমস্ত কার্যক্রম চলছে, আমাদের সবচাইতে বেশি আমরা জোর দিচ্ছি রিডাকশন করা এক সোর্স, সেই সাথে সাথে আমাদের যে স্পেস স্ট্রেইন যেটা যেটা নিয়ে একটা ব্যাপক একটা ভ্রান্ত ধারণা রয়েছে আপনার ব্যাপক সংখ্যক জনগণের মধ্যে, এবং মূল কোন জায়গায় আমাদেরকে আঘাত উপহান করবে সেটার সঙ্গে কিন্তু একটা ব্যাপক রকমের ধারণাগত ভুল এবং ফারাক রয়েছে বলে আমি মনে করি। আমাদের সাধারণ জনগণের মাঝে একটা ব্যাপক রকমের ধারণা প্রচলিত রয়েছে এই ফগিং ফগার মেশিন দিয়ে স্প্রে করে এই ডেঙ্গু মশাকে নির্মূল করা একটা প্রধান উপায়, যেটা সম্পূর্ণভাবে ভুল ভুল এবং ভুল। আমি শুরু থেকে বলে আসছি এটা অন্যতম একটা হাতিয়ার হতে পারে, কিন্তু এটা কোনোভাবেই এক নম্বর হাতিয়ার নয়, বিকজ WHO থেকে যে গাইডলাইন গুলো দেওয়া হয় আমরা সেই গাইডলাইন গুলো ফলো করি এবং সেই গাইডলাইনে 8টি গাইডলাইনের মধ্যে আপনার নাম্বার 7 হচ্ছে আপনার যেটা জনগণ মনে করে এটা দিয়ে টোটাল কন্ট্রোলটা করা যাবে, সম্পূর্ণভাবে ভুল। কারণ এডিস মশা বাসার ভেতরে থাকে, এডিস মশা বাসার বাইরে খোলা নর্দমা জলাশয় থাকে না,
পরিষ্কার পানি থেকে
হয়, স্প্রে করে যাই যাতে করে মশার ঘনত্বটাকে কমিয়ে আনা যায়। মশার ঘনত্বটাকে কমিয়ে আনা যায় সেটাকে আমরা গুরুত্ব দেই, কিন্তু সেটাকে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত এমন একটা জনগণের মধ্যে ব্যাপক ধারণা রয়েছে যেটা বাস্তবতার সঙ্গে একেবারেই আপনার অমিল রয়েছে।
আচ্ছা, আপনার কাছে আমি দুই তিনটা প্রশ্ন একটু করতে চাই। আমি জানি আপনি আপনার অন্য কাজ আছে, তারপরেও যোগ দিয়েছেন। এক নম্বর হচ্ছে যে আমরা মাননীয় সেতু মন্ত্রী বলেছেন যে ওষুধের অভাব রয়েছে এবং বিদেশ থেকে ওষুধ আনার চেষ্টা চলছে, এই ওষুধ মশক নিধনের জন্য কার্যকর যে ওষুধ এডিস মশা নিধনে, কারণ আগের ওষুধ নাকি কাজে লাগছে না অতটা, এরকম কথা শোনা যাচ্ছে। তো এটা কবে নাগাদ আসতে পারে এবং কবে নাগাদ এই ওষুধের প্রয়োগ শুরু হবে? এক দুই নম্বর হলো যে
জি এই প্রশ্ন আমি শেষ করি, তারপর আমাকে যদি একটা মানে একটা করে প্রশ্ন।
জি 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 ঠিক আছে,
এই এই বিষয়টা শেষ করি। প্রথমে আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে ওষুধটুকু ব্যবহার করে আসছে সেটা অকার্যকর বলে যে ধারণা ছড়িয়েছে সেটা সম্পূর্ণভাবে ভুল, সম্পূর্ণভাবে ভুল ধারণা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে ওষুধ ব্যবহার বর্তমানে করে আসছে, গতকালকে সমস্ত গণমাধ্যমের উপস্থিতিতে আমরা এটা ফিল্ড টেস্ট করেছি, গতকালকে সব গণমাধ্যম উপস্থিত ছিলেন। আজকে সেটার গতকালকে তাৎক্ষণিক যে আপনার প্রতিক্রিয়া ছিল সেটা সকল গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে সবাই সেটা লক্ষ্য করেছেন, সবাই সেটা সাক্ষী আছেন। 24 ঘন্টার পরে টোটাল যে রেজাল্ট সেটাও আজকে সকল গণমাধ্যমের উপস্থিতিতে সেটা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে ওষুধ ব্যবহার করে সেটা সম্পূর্ণভাবে কার্যকরী একটা ওষুধ, সম্পূর্ণভাবে কার্যকরী একটা ওষুধ। সেই সঙ্গে সঙ্গে আমরা বিদেশ থেকে দুটি স্যাম্পল এনে সেগুলোকে আমরা আমরা ফিল্ড টেস্ট করিয়েছি আমাদের গণমাধ্যমের কর্মী যারা রয়েছেন, বন্ধু যারা রয়েছেন সকলের সামনে, সেগুলো কার্যকরী ওষুধ। যেটা আমাদের হাতে রয়েছে বর্তমানে সেটা সম্পূর্ণভাবে একটা কার্যকরী ওষুধ, যেগুলো আমরা স্যাম্পল হিসেবে এনেছি সেটাও সম্পূর্ণভাবে কার্যকরী। ওষুধের কোনো সমস্যা নেই, ওষুধের যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে। ওষুধের কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিবেচনা করবে, যারা এই ওষুধকে অকার্যকর বলে যারা ঘোষণা দিয়েছে আমরা একটা তদন্ত দাবি করছি। কিসের ভিত্তিতে, কার তথ্যে, কার প্রমাণে, কিসের ভিত্তিতে তারা এই ধরনের রিপোর্ট করলো এবং এই ধরনের রিপোর্ট পাবলিকলি ওপেন করলো কিসের ভিত্তিতে, আমরা অচিরেই একটি তদন্ত দাবি করব।
আচ্ছা, এর এর পেছনের একটি কারণ আমি বলি, যেটা গণমাধ্যম এবং বিভিন্ন সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে যে গত নির্বাচনের আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের বৈঠকে বলা হয়েছিল যে আগের যে ওষুধ ছিল মশক নিধনে, সেই ওষুধের মানে মশা, সেই মশার উপরে সেই ওষুধ কাজ করছে না, মানে মশা ওষুধ প্রতিরোধক হয়েছে, এরকম একটা কথা উঠেছিল এবং তার কারণেই হয়তো এই বিষয়টি কি আপনি জানেন কিনা?
মশা যদি, মশার ওষুধ যদি তার কার্যকারিতা হারায়, যদি মশার ওষুধ স্যাম্পল টেস্ট করতে হয়, যদি আপনি বলেন যে সিটি কর্পোরেশনের ওষুধ কার্যকরী নয়, তাহলে অবশ্যই আপনাকে সিটি কর্পোরেশনের কাছ থেকে যে ওষুধটা ব্যবহার করে সেটাই তো স্যাম্পল হিসেবে আপনি নেবেন, তাই না? আপনি অন্য কোনো ওষুধ তো স্যাম্পল হিসেবে নিয়ে সেটাকে সিটি কর্পোরেশনের ওষুধ হিসেবে আপনি বলে দিতে পারেন না। আমি যতটুকু জানি ICDDRB আমরা আমাদের ব্যবহৃত যে ওষুধ রয়েছে তার একটি অংশ আটলান্টা থেকে এসেছে, আটলান্টা থেকে তাদেরকে ICDDRB কে এই ওষুধটা আপনার পর্যবেক্ষণ করে তাদের মতামত দিতে বলা হয়েছে। তারা এই ওষুধের একটি অংশ তারা রিসার্চ করেছে, রিসার্চ করে প্রাপ্ত ফলাফল আটলান্টা তাদের যে অফিস ছিল তাদেরকে দিয়ে না দিয়ে সেটাকে বলছে এটা সিটি কর্পোরেশনের ওষুধ এবং এটা অকার্যকর, যতটুকু আমি জানি। তবে পূর্ণাঙ্গ যদি একটা তদন্ত হয় কোথা থেকে স্যাম্পেল এসেছে, কে এই রিসার্চ করেছে, এই রিসার্চের রিপোর্ট কোন আরেকটি অথরিটি সেটাকে এন্ডোর্স করেছে, সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা, তারা এটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিল, সম্পূর্ণভাবে যখন একটা তদন্ত করা হবে সেই তদন্তের মধ্য দিয়ে আসলে আপনার আসল চিত্রটা বের হয়ে আসবে, এটা কি উদ্দেশ্যে, কি কারণে এই ধরনের বিষয়টা ঘটানো হলো। আমরা অচিরেই একটা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করব।
আচ্ছা, একটু আগে আতিকুল ইসলাম সাহেব বলছিলেন যে আমাদের একেবারে সমন্বিত পদক্ষেপ নিয়ে সচেতন করতে হবে, কিন্তু এই আপনাদের দুজনের আলোচনা শুনে এখনই অনেকেই প্রশ্ন করছেন এবং কমেন্ট করছেন, বলছেন যে আমাদের এই আলোচনা শোনার সময় নেই, এখন দরকার হলো ডেঙ্গু এই মুহূর্তে নিয়ন্ত্রণের অ্যাকশনের রেজাল্টের। এই একটা কথা, তো আপনার ওষুধ ছাড়া প্রাকৃতিক কতগুলো পদ্ধতির কথাও উঠেছে এই ডেঙ্গু মহামারী আকার হওয়ার কারণে, যেরকম বিদেশ থেকে নাকি ভদ্র নামে এক ধরনের মশা আমদানি করে তার মাধ্যমে ছেড়ে দিয়ে বাংলাদেশ থেকে এডিস মশা তাড়ানো যায় কিনা, এক দুই নম্বর হলো একটা ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে, তারপরে গাপ্পি মাছ ছেড়ে, ড্রেনে গাপ্পি মাছ ছেড়ে আগে একবার চেষ্টা করা হয়েছিল, সেটার কি হলো, এরপরে উবাকিয়া ব্যাকটেরিয়া নামে এক ধরনের।
দেখুন, আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান।
জি,
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব একটা দায়িত্বশীল নেতৃত্ব বর্তমানে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমাদেরকে কে কোথায় কে কি বলল সেটা আমরা আমলে নিয়ে কাজ করতে পারি না। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইনটুকু রয়েছে এই এডিস মশা নির্মূল করবার জন্য, তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত বৈঠক পর্যালোচনা এবং তাদের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এখানে আমি উল্লেখ করতে চাই, এডিস মশা কিংবা ডেঙ্গু ঢাকা শহরে নতুন কোনো বিষয় নয়, এই বিষয়টি 20 বছরের একটা পুরনো বিষয়। এই 20 বছরের আমাদের পর্যালোচনা যদি আমরা লক্ষ্য করি, ঢাকা শহর কিন্তু ডেঙ্গু ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে ব্যর্থ কখনো এ কথা বলা যাবে না। আপনি যদি বিগত 10 বছরের আপনার ট্র্যাকিং রেকর্ড আপনি আপনি আপনার সামনে নিয়ে আসেন, তাহলে ঢাকা ডেঙ্গু ম্যানেজমেন্টে ফেল করেছে এ কথা বলা যাবে না। আমাদের পার্শ্ববর্তী শহরগুলো যখন এই ডেঙ্গু নিয়ে ব্যাপকভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তখন কিন্তু ঢাকা ডেঙ্গু ম্যানেজমেন্টে যথেষ্ট সফল ছিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে 2019 সালে কেন হলো। 2019 সালে এটা একটা বৈশ্বিক বিষয় ঘটেছে, ক্লাইমেট চেঞ্জ আমি মনে করি এটা মেইন একটা কালপিট একটা বিষয়। জলবায়ু পরিবর্তনের কারণে আউটব্রেকটি হয়েছে, আউটব্রেকটি শুধু ঢাকা কিংবা বাংলাদেশ ব্যাপী নয়, এই আউটব্রেকটি ইস্ট এশিয়া থেকে নিয়ে শুরু করে আপনার এশিয়া প্যাসিফিক এন্টায়ার রিজনটাকে আপনার শেক করেছে। বর্তমানে সমগ্র বিশ্বের অর্ধ জনসংখ্যা, প্রায় অর্ধ জনসংখ্যা এই ঝুঁকির মধ্যে আছে। সেটা শুধু বাংলাদেশে কিংবা ঢাকা শহরের একার সমস্যা হিসেবে দেখতে চলবে না, এটা একটা বৈশ্বিক সমস্যা। দ্বিতীয়ত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রিডাকশনের যে পলিসি গ্রহণ করেছে সেটা ক্রমেই জোরদার হচ্ছে এবং আমাদের সমস্ত হাউস হোল্ড গুলো খুব অচিরেই আমরা এর মধ্যে শেষ করতে পারবো এবং এর ইতিবাচক ফলাফল আমরা আশা করি। আশা নিয়ে আমরা বেঁচে থাকি, স্বপ্ন নিয়ে আমরা বেঁচে থাকি, আমরা আশা করি আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই ইনশাল্লাহ এই আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করবে, এটা আমাদের আশাবাদ। আমরা যে পরিমাণে কাজ করছি, যে পরিকল্পনা নিয়ে কাজ করছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিয়ত তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, আমাদের স্থানীয় যারা বিশেষজ্ঞ রয়েছেন যারা এতদিন পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো মোকাবেলা করে আসছেন, তৃণমূল পর্যায়ে আমাদের যোগাযোগ রয়েছে, সমস্ত কিছু আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় থাকেন ইনশাআল্লাহ আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটাকে নামিয়ে আনতে সক্ষম হব।
জি, অসংখ্য ধন্যবাদ। আপনি মেয়র হিসাবে আছেন প্রায় বোধহয় 4.5 বছর, আপনার চিকনগুনিয়ার একটা অভিজ্ঞতা ছিল বোধহয় গত বছর দুয়েক আগে, প্রচন্ড পরিমাণে চিকনগুনিয়া।
হ্যাঁ, জি
জি জি,
এবং সেখান থেকে আমরা অনেক কিছু আমরা ইতিমধ্যে শিখেছি যেটা আমরা বর্তমানে সেটা কাজে লাগাবার চেষ্টা করছি।
জি, আশা করছি যে আপনাদের এই মানে খুব দ্রুত অ্যাকশন গ্রহণ করার কারণে ডেঙ্গু নির্মূল হবে। এবার আমি, আপনি যদি আরো কিছুক্ষণ থাকতে পারেন আমাদের খুব ভালো লাগে, কারণ অনেক লোকজন আপনার জন্য প্রশ্ন করছে স্পেশালি। আমি একটু,
আমার আমার সম্মানিত নাগরিক যারা রয়েছেন কিংবা আমার এলাকার বাইরেও যারা রয়েছেন যারা আমাকে প্রশ্ন করবেন, অবশ্যই আমি তাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি।
জি, আতিকুল ইসলাম সাহেব, আপনি শুনেছেন বোধহয় সাইদ খোকন সাহেবের কথাবার্তা এতক্ষণ, তো উনি তো মেয়র হিসাবে অনেক বেশি দিন, মানে অনেক অভিজ্ঞতা বেশি আপনার চেয়ে, আপনি নতুন, তারপরেও আপনার হঠাৎ করে দায়িত্ব নেওয়ার পর থেকে আপনার নতুন একটা সংকটের সামনে পড়ে গেছেন। তো যেই প্রশ্নগুলো আমি তাকে করছিলাম যে ওষুধের অভাব, পুরনো ওষুধ কাজ করছে না, উনি বললেন যে কাজ করছে, তারপরেও এটা অনেকটা গুজব, তো এইসব বিষয়ে নতুন ওষুধ এবং কলকাতার ডেপুটি মেয়রকে এনে আপনি কী কী অভিজ্ঞতা পেয়েছেন? এবং কালকে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন কবির ডক্টর কবিরুল বাশার কনসালটেন্ট হিসেবে আপনার সঙ্গে কাজ করছেন, তিনি একজন মশা এক্সপার্ট বলা যায়, কীটতত্ত্ববিদ, আপনি কি বলবেন এইসব প্রশ্নে? জি, যে ওষুধের অপ্রাচুর্যতা বা পুরনো ওষুধ কাজ করছে না, নতুন ওষুধ আপনারা কবে নাগাদ পাবেন, সেটার প্রয়োগ কিভাবে শুরু হবে?
জি, আমরা আসলে আমরা আপনাকে যেটা বলতে চাই, আমরা আগে যে ওষুধটা পেয়েছিলাম একটা সাপ্লায়ার থেকে, আমরা ওষুধটা নেওয়ার পরে কিন্তু ফিল টেস্ট করা হয়, ফিল টেস্ট এক, ফিল টেস্ট দুই, ফিল টেস্ট তিন, যদি এক প্রথমে যদি ফেল করে এরকম করে একবার দুবার তিনবার করি, আমরা যে ওষুধটা নিয়েছিলাম যে সাপ্লায়ার থেকে সেটার এক দুই তিন তিনবারই ফিল টেস্টে ফেল করে, এবং ফেল করার পরিপ্রেক্ষিতে আমরা সেই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করেছি এবং উত্তর সিটি কর্পোরেশন সেই ওষুধটা নিচ্ছে না, যেটা আমাদের সেই ওষুধের চালানে যেটা থাকে সেটাতে আমরা খারাপ পেয়েছি। তারপরে আমরা যাচ্ছি যে প্রতিষ্ঠান নিচ্ছি এর পরবর্তী থেকে, ওইটা কিন্তু ফিল টেস্ট করে কিন্তু নেওয়া হয়েছে এবং কিন্তু পারমেট্রিন গ্রুপে ওই ওষুধটা কিন্তু আমরা ইউজ করছি। বাট আমাদের কাছে যেটা বিভিন্ন টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমাদেরকে রিকমেন্ডেশন করেছে, টেকনিক্যাল কমিটিতে গভর্নমেন্টের সিডিসি আছে, গভর্নমেন্টের আইইডিসিআর আছে, প্ল্যান প্রোটেকশন আছে, এছাড়াও আমরা আইসিডি বিভাগও ছিল আমাদের সাথে, সকলেই ছিল এবং সকলেই বলছে যেহেতু পারমেট্রিন গ্রুপটা গত 11 বছর যাবৎ এটাকে ইউজ করা হচ্ছে, এই পারমেট্রিনটাকে চেঞ্জ করে আমরা দেখতে পারি যে রেজিস্ট্রেশন যে বিল্ড আপ হয়ে গেছে সেই রেজিস্ট্রেশনে রেজিস্টার্ড বিল্ড আপের জায়গায় ইমিউন বিল্ড আপ হয়ে গেছে কেন, একটা কি ওষুধ ইউজ করা যায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদেরকে কতগুলো রিকমেন্ডেশন দিয়েছিল এবং আমাদের ওষুধ কেনার ব্যাপারে বা ওষুধ ইম্পোর্ট করার ব্যাপারেও আমাদের বেশ কিছু রেস্ট্রিকশনও ছিল। এই সবকিছু রেস্ট্রিকশন উদ্ধ করে আপনি জানলে খুশি হবেন যে গত 1 অগাস্টে সরকার থেকে আমাদেরকে সিটি কর্পোরেশন আমরা যেন ওষুধ ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারি সেটা প্রজ্ঞাপন জারি করা হয় এবং আমরা পাই। এই যে রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া এবং আমাদের পাওয়ার এটার পিছনে কিন্তু আমাদেরকে অনেক ভিতরে যেতে হয়েছে এবং বের করতে হয়েছে যে কারা এইসব ইয়াগুলো ছিল, চক্রগুলো ছিল এগুলোর ভিতরে, এবং আমরা এর থেকে কিন্তু বের হয়ে এসছি। এখন কিন্তু যে কেউ সিটি কর্পোরেশন ইম্পোর্ট করতে পারবে, অবশ্যই আমি মনে করি সিটি কর্পোরেশন কোনো ব্যবসা করে না, আমরা আপৎকালীন সময় ওষুধ নিয়ে আসবো ডিরেক্ট, আলটিমেটলি কিন্তু আমাদের ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসবো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। সুতরাং আমি যে ওষুধটা পেয়েছি উত্তর সিটি কর্পোরেশন সেই ওষুধটা আমরা খারাপ পেয়েছি এবং ওষুধটা বাদ দিয়ে এবং আমরা নতুন ওষুধ চালাচ্ছি। এবং আপনাকে আজকে আমরা ঢাকাতে আমরা আমার অফিসে আমরা একটা মিটিং করি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন ওষুধ যেটা আছে এটা কত আমরা লাইসেন্স পাওয়ার পরই আমরা স্যাম্পল এবং বাল্ক দুটোই আমরা নিয়ে আসি এবং আমরা স্যাম্পল টেস্ট, ফিল্ড টেস্ট, ল্যাবরেটরি টেস্ট সবকিছু করি। এবং গতকাল রাত্রে 11:10 আমরা ল্যাব টেস্ট থেকে পেয়েছি যে ওষুধটাতে অধিক মশা মরতে পারে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আগামীকাল থেকে এই যে নতুন ওষুধ যেটা আছে এটা আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে ইউজ করা শুরু করব।
আচ্ছা,
আমাদের সকালবেলা ওষুধটা টেকনিক্যাল কমিটি যারা আছে প্রত্যেকে বলেছে যে ওকে বিকেলবেলা ছিটানো হয় যেটা অ্যাডাল্টিসাইড, এটা নিয়ে যেহেতু বলা হয়েছে যে কিছু রেজিস্ট্রেশন রেজিস্ট্যান্ট বিল্ড আপ করেছে, ইমিউন বিল্ড আপ করেছে, এটাকে আমরা চেঞ্জ করে আমরা দেখতে চাই যুক্তি রেজাল্ট দ্বারা। এর সাথে সাথে আমরা দেখেছি যে একটা ওয়ার্ডে আমাদের 5 জন করে ছিল এই মশক কর্মী, আমার মনে হয়েছে যে না এটাকে এখন সময় এসছে এটাকে 5 থেকে ডাবল করা 10 জনের জন্য এবং ওরা যেসব জায়গায় কাজ করছে ওদেরকে মনিটরিং করার জন্য। এবং এটাও কিন্তু মাঝে মাঝে আসে যে মশার ওষুধ ঠিক মতো ছিটায় না, এই মশা ওষুধ অন্যদিকে চলে যায়, এই জন্য আমরা এটাকে আইওটির মাধ্যমে ফোর্থ জেনারেশনের মাধ্যমে আমরা এটাকে মেশিনকে যে মেশিনে কতটুক ওষুধ ছিটানো হচ্ছে কিভাবে ছিটানো হচ্ছে এটাও আমরা কিন্তু মেনটেন করতে পারবো কিন্তু অদূর ভবিষ্যতে।
আচ্ছা, আপনাদের দুইজনের কাছে কয়েকজন শ্রোতার প্রশ্ন আছে, আর আমাদের সঙ্গে নিউ জার্সি থেকে ডক্টর এ এফ এম হক, লেগাসি ট্রিটমেন্ট সার্ভিসের তিনি একজন মেডিকেল ডক্টর, তিনি কিছু পরামর্শ দেবেন। কিন্তু তার আগে আমি কয়েকটা প্রশ্ন পড়ে, কারণ আপনার জনাব সাইদ খোকন চলে যাবেন, তার একটু তাড়া আছে, এই জন্য আমি নাম ধরে ধরে বলছি কয়েকটা প্রশ্ন, বেশি না, পাঁচ সাতটার মতো পড়ছি। এমডি নাসিরউদ্দিন বলেছেন, এই মহামারী নির্মূল করতে ব্যর্থতার কারণে উনারা অনুতপ্ত কিনা, দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করবেন কিনা, দুজন মেয়রকেই বলেছেন। এমডি খোরশেদ আলম নামে একজন লিখেছেন আমাদের ফেসবুক পেজে, বর্ষা মৌসুমের আগে সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি কেন? এমডি খোরশেদ আলম আরও দুটি প্রশ্ন করেছেন, অকার্যকর মশার ওষুধ বাজেয়াপ্ত, সরকার সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত না করে কেন ওগুলো ব্যবহার করে টাকার অপচয়, সময়ের অপচয় করা হলো? তারপরে একজন লিখেছেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নামে, কর্তব্য অবহেলা ও দুর্নীতির অভিযোগে খতিয়ে দেখতে দুদক প্রাইমারি স্কুলে যায়, কিন্তু সিটি কর্পোরেশনের অবহেলাগুলো কেন তারা খতিয়ে দেখেন না? তারপরে ঢাকা কেন এত নোংরা নামে একজন প্রশ্ন করেছেন, নিমাই রায় নামে। তারপরে নাসিরউদ্দিন নামে একজন বলেছেন, ঢাকা বাস্তবতাকে ওনারা গুজব হিসেবে দেখেন কেন? আরেকজন লিখেছেন, ঢাকা শহরের রাস্তায় ময়লা ফেলে ফটো সেশন করে কেন? আরও অনেকগুলো প্রশ্ন এসছে। শেষ প্রশ্ন হচ্ছে, পিছা ঝাঁটা দিয়ে মশা খুঁজে রাস্তার মাঝখানে মশা মারা বা নির্মূল করা সম্ভব কি না? এই কয়েকটা প্রশ্নে জনাব সাইদ খোকন আপনি প্রথমে কি বলবেন এবং এরপরে আতিকুল ইসলাম সাহেবকে?
আপনার প্রশ্নগুলো তো অনেকগুলো প্রশ্ন, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটু একটু করে আমাকে।
আচ্ছা, আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর দিলেই সবচেয়ে ভালো হয়, যেটি হচ্ছে নাসিরউদ্দিন দিয়েছে, এই মহামারী নির্মূল করতে ব্যর্থতার কারণে অনুতপ্ত কিনা আপনারা লিখেছেন যে।
প্রথমত হচ্ছে যে আমরা আপনার বর্তমান পরিস্থিতিকেও আমরা মহামারী হিসেবে এখনো ঘোষণা সরকারি ভাবে করা হয়নি এবং আমরা মনে করছি না এটা মহামারী। দ্বিতীয় হচ্ছে, নগর কর্তৃপক্ষ শুরু থেকেই কাজ করে আসছে, নগর কর্তৃপক্ষ কাজের কোনো গাফলতি ছিল না, এখনো নেই। নগর কর্তৃপক্ষ মনে করে না তারা এমন কোনো ভুল করেছে যে ভুল করবার জন্য তাদের কর্তৃপক্ষের পদত্যাগ কিংবা অন্য কোনো কিছু করা প্রয়োজন। নগর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে মনে করে যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেটা একটা বৈশ্বিক সমস্যা এবং এই সমস্যাকে মোকাবেলা জনগণকেই এগিয়ে আসতে হবে। জনগণের যে বাসা রয়েছে তার বাসা নিজ আঙিনা পরিষ্কার করার মধ্য দিয়ে, সরকারের যে উদ্যোগ রয়েছে তার সাথে সমন্বয় ঘটাবার মধ্য দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা সম্ভব এবং সেই পরিস্থিতি অচিরেই আমরা মোকাবেলা করতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করছি।
জি, অসংখ্য ধন্যবাদ আতিকুল ইসলাম সাহেব, কিছু বলবেন এই প্রশ্নগুলোর উত্তরে?
আমি আজকে সাংবাদিক সম্মেলনে যখন শুরু করি আমি তখনই আমি বলেছি, যারা মারা গিয়েছেন তাদের পরিবারের কাছে আমি সমবেদনা জানাই, আমি ক্ষমাপ্রাপ্ত, আমি অনুতপ্ত।
জি, আপনার আপনার বক্তব্য আমরা শুনেছি কিছুক্ষণ আগে।
জি, কারণ যে পরিবারটা যে পরিবারের যে আত্মীয়টা চলে গেছে বা যার গেছে সে কিন্তু বুঝবে বেদনাটা, এবং যারা আহত যারা হয়েছেন বা যারা হাসপাতালে আছেন আমরা দোয়া করে আল্লাহ যেন তাদেরকে তারা সারিয়ে দিতে পারেন, সুস্থতার আবিগুলা করতে পারেন। হ্যাঁ, এখানে অবশ্যই যেটি একটি বড় বড় চ্যালেঞ্জ যেটি আমাদের সাইদ খোকন ভাই বললেন, আসলে এটি কিন্তু করতে কিন্তু এগিয়ে আসতে হবে সামাজিক ভাবে, সামাজিক আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদেরকে প্রতিহত করতে হবে। এবং প্রত্যেকটি বাসা বাড়িতে, যেটা আমি বারবার বলছি, বিশতলায় বা দশতলায় বা চারতলায় যার যেটা থাকবে সেই বাসা বাড়ি তাকে পরিষ্কার করতে হবে। আজকে কিন্তু বিদেশে আমাদের বাড়ির আঙ্গিনা কিন্তু বরফের জন্য কিন্তু সেই বাড়ির কেউ কিন্তু সাফ করতে হয়, কারণ যদি পথচারী যদি কোনো সময় সে পড়ে যদি যায় সেই বাড়ির সামনে যে সেই পথচারী কিন্তু ফাইন করতে হয়, তার খরচ কিন্তু দিতে হয়। আমরা কিন্তু সেটা কিন্তু করছি না। আমরা
আমার একটা জিনিস একটু কনফিউশন হচ্ছে আমার সম্মানিত উত্তর কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের প্রতি। আপনি যে ক্ষমাটা প্রার্থনা করেছেন সেটা সমবেদনার অনুভূতি থেকে নাকি আপনার দায়িত্বের ব্যর্থতা থেকে, সেটা যদি আপনি একটু পরিষ্কার করেন।
অবশ্যই আমি সমবেদনা যেটা আছে সমবেদনা থেকে বলেছি।
জি,
অবশ্যই আমার সমবেদনা দেখাতে হবে, অবশ্যই সমবেদনা এটা আছে।
জি,
আমি যেটা জানতে চাচ্ছি যে এই দায় আপনি কি এর দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করছেন কিনা?
আপনি সমবেদনা প্রকাশ করার ক্ষেত্রে আপনি আবেগ প্রবণ হয়ে জনগণের কাছে ক্ষমা চাইতেই পারেন, একটি হচ্ছে আপনি দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করা। আপনি কোনটা করছেন?
আপনার দায়িত্বের ব্যর্থতার কারণে চাইলেন নাকি আপনার মনের কষ্ট থেকে?
আমি আপনাকে যেটা বলছি যে এত নোংরা বা কেন হয়েছে আমি এগুলো উত্তরটা মেসেজ দিচ্ছি যে এই যে এত নোংরা যে হয়েছে এই নোংরাটা কিন্তু আমাদের সকলে কিন্তু এগিয়ে আসছে নোংরাটার জন্য, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে, কিন্তু আমাদের ঘর বাড়ি যেটা আছে এটি একলা
সেটা কিন্তু সম্ভব না, একের মধ্যে অথবা আমরা একটা
অথবা সিটি কর্পোরেশনের অথবা সিটি কর্পোরেশনের কারোর পক্ষে কিন্তু কোনো সম্ভব না। আমরা যদি কালেক্টিভ হয়ে কাজ করি তাহলেই কিন্তু আমরা কিন্তু সবাই মিলে একটি সুন্দর ঢাকা শহর গড়তে পারবো, একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।
আচ্ছা আমরা কি ডক্টর
প্রধানমন্ত্রী কিন্তু
জি জি
আমি শেষ করি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকেও বলেছেন যে যারা কিনা ঘর বাড়িতে ইয়া করবে কারো বাড়িতে এজিস মশা লার্ভা পাওয়া গেলে তাকে জরিমানা করা হবে, এটিও কিন্তু আমরা শুরু করেছি। অর্থাৎ টোটালি সামাজিক ভাবে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে এই লার্ভাটাকে মারার জন্য, তাহলেই কিন্তু আমরা এই এডিস মশার থেকে আমরা বংশরোধ করতে পারবো।
সরকার প্রধান তার পর্যবেক্ষণ স্পষ্ট করেছেন একটা ইন্টারভিউর মধ্যে দিয়ে সরকার প্রধান তার পর্যবেক্ষণ স্পষ্ট করেছেন সিটি কর্পোরেশনের কতটুকু দায় কিংবা কতটুকু দায় নেই কিংবা কতটুকু গাফিলতি ছিল কিংবা নেই সরকার প্রধান তিনি স্পষ্ট করেছেন। সরকার প্রধানের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং সরকার প্রধানের যে গাইডলাইন অনুযায়ী সেই গাইডলাইন ফলো করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। দায়িত্বরত থেকে অবস্থা থেকে আমরা আবেগ প্রবণ হয়ে এমন কোনো কিছু বলতে পারি না।
আচ্ছা আমরা এই যে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন এই ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত ডক্টর এফ এম হক তার একটু পরামর্শ শুনতে চাই। ডক্টর হক আপনি আছেন? আপনি আলোচনা শুনলেন অনেকক্ষণ অনেকক্ষণ মেয়র মহোদয়ের কথা বললেন এই জন্য আমরা ইন্টারফেয়ার করিনি, আপনি একটু বলবেন যে এই ডেঙ্গু মহামারী আকার যে যে আকার ধারণ করেছে মারাত্মক আকার এটা থেকে কি আপনার পরামর্শ কি রক্ষার বা প্রতিরোধের?
ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য জনাব ফকির সেলিম, এবং আমি ধন্যবাদ জানাতে চাই দুই মেয়র জনাব সাঈদ খোকন এবং আতিকুল ইসলাম। তো আমার দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে যখনই কোনো ওষুধের মানে রোগের আউটব্রেক হয় তো যেটা এখানে করা হয় সেটা হচ্ছে একটা মানে সার্ভিলেন্স যেটা বলে একটা কোঅর্ডিনেশন এজেন্সি তৈরি করা হয় যেটা অলরেডি এক্সিস্ট করে দেশে যেমন সিডিসি, কিন্তু বাংলাদেশে কিন্তু আসলে ওরকম কোনো এজেন্সি নাই যেটা টোটাল জিনিসটাকে কোঅর্ডিনেট করতে পারে। আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে বলছি, আমার কাছে মনে হয়েছে যে বোথ মেয়র্স যেটা আমি শুনলাম ওনাদের কাছ থেকে ওনারা অনেক চেষ্টা করছে এবং ওনারা আন্তরিকভাবে চেষ্টা করছে, কিন্তু আপনি দেখেন ডেঙ্গু কিন্তু বাংলাদেশে 30-40 বছর 100 বছর ধরে আছে। ডেঙ্গু একটা এন্ডেমিক রোগ, এপিডেমিক আর এন্ডেমিকের পার্থক্যটা মানুষের বুঝতে হবে। এন্ডেমিক হচ্ছে যেটা দেশে থাকে, তো হঠাৎ করে এই কেস নাম্বারটা বেড়ে গেছে এবার এবং অনেক ডেথ হয়েছে এবং এটা নিয়ে অনেক পলিটিক্স অনেক ব্লেম গেম অনেক কিছু হচ্ছে, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা হলো যে কোঅর্ডিনেটেড এফোর্ট মানে সমন্বিত কার্যক্রম, কারণ এটা কিন্তু মেয়র সাহেব একা কিছু করতে পারবেন না, কারণ এটা একটা সোশ্যাল প্রবলেম, এটা একটা মেডিকেল প্রবলেম, এটা একটা গভর্নমেন্ট প্রবলেম, তিনটা সেক্টর এবং পাবলিক সেক্টর, চারটা সেক্টর যদি একসাথে না এসে কাজ করে তখন কিন্তু এই আপনার এই ডেঙ্গু আউটব্রেকটা কন্ট্রোল করা সম্ভব হবে না, এবং ওখানেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেমন মেয়র সাহেব ডেঙ্গু মশা কন্ট্রোল করার চেষ্টা করছেন, ক্লিন করার চেষ্টা করছেন, এট দ্য সেম টাইম এন্টোমোলজিস্ট ট্রাই করছে যে এই মশাটার জীবন প্রজনন কেমন হচ্ছে, এটা কোন ওষুধ দিলে কাজ হবে কুইকলি। At the same time, government is trying to manushate bibhinno agency bolen, shastho mantralaya bolen, public health bolen, manusher media bolen, shobai sathe ekshathe kaj kore ekta coordinated effort korteche. Jokhon eta hobe tokhoni kintu jinishta ultimately etar mane full cure ba full control kora shombhob hobe. Shudhu mayor sahaber ke jodi blame dei je uni eta mosha clean koren nai ba uni eta koren nai, amar mone hoy na ete তাতে কোনো দেশের মানুষের বা ইমিডিয়েটলি আমরা কোনো মানে সলিউশন পাবো। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি জানি যে মাননীয় প্রাইম মিনিস্টার অনেক কেয়ারফুল এবং দেশকে ভালোবাসেন এবং উনি অলরেডি বলেছেন যে উনি যা কিছু করার সেটা করবেন। এবং আমার যেটা মনে হয় যে একটা সেল করে গভর্নমেন্টের হাইয়েস্ট বডি একটা সেল করে যেখানে সমস্ত স্টেক হোল্ডার যারা পাবলিক বলেন, প্রাইভেট বলেন, মেডিকেল বলেন, এদেরকে একসাথে এনে লোক আমাদের একটা সমস্যা এটা, হাউ ডু উই সলভ দ্য প্রবলেম এবং হাউ ডু উই গো অ্যাবাউট ইট, ইট জাস্ট নট একটা সিঙ্গেল পিসে কিন্তু এটা সমস্যার সমাধান হবে না। এবং অনেক কিছুকে আমরা বাইরে থেকে এক্সপার্টও আনতে পারি যেটা ওনারা করেছেন, এবং কারণ অলরেডি জনাব সাইদ কোকেন বলেছেন যে উনি চিকুনগুনিয়া খুব ভালোভাবে কন্ট্রোল করেছেন, তার মানে ওনার অভিজ্ঞতা আছে যে কিভাবে কন্ট্রোল করতে হয়। এবং অনেক সময় কিন্তু বিদেশ থেকে এক্সপার্ট বা বিদেশের আইডিয়াটা অনেক সময় নিতে হয় যে to how to control it quickly and efficiently. To ei jinish gula jodi amra ektu centrally to coordination with the korte pari, at the same time rumors choriye manusher modhe atongko choriye na kore borong systematic way jodi korte pari tahole mone amra etar somoshyar samadhan korte parbo. Ebong ekta jinish mone rakhte hobe dengue kintu next year chole jabe,
sathe kotha bolechen apnake ami bolte chai juktorashtre je communicable disease control and prevention je ডিপার্টমেন্টটা রয়েছে তার একটা ছোট্ট অফিস ঢাকায় রয়েছে, এবং এই ঢাকা অফিসের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবং সার্বক্ষণিকভাবে তারা আমাদেরকে যে গাইডলাইনগুলো দিচ্ছে সেই গাইডলাইনগুলো আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি যে গাইডলাইনগুলো আমরা সেটা ফলো করে যাচ্ছি।
মেয়র সাহেব আপনাকে বলছি যে আপনি অত্যন্ত সজ্জন মানুষ, বোধ আপনারা দুজনই আপনাদের সম্পর্কে সবাই আমি যতটুকু শুনেছি সবাই খুব ভালো ধারণা পোষণ করে বাংলাদেশে, আপনারা রিয়েলি কিছু করতে চান, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা শুধু দুজনের দায়িত্ব, এটা মনে হয় যে অনেক বড় দায়িত্ব।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, দুজনই কিন্তু
এবং এটা কোঅর্ডিনেশন সেল করে তৈরি করা দরকার,
ওনারা দুজনই সেই কথাই বলেছেন। আচ্ছা শেষ একটি প্রশ্ন জনাব সাইদ খোকন আপনার কাছে করছি, যেটি অনেক বিষয় তো আলোচনা হলো, একটি বিষয় বাদ রয়ে গেছে যেটি, সেটি হলো ছাদ কৃষি। কবিরুল বাশার সাহেব আগের দিন বলেছিলেন যে নির্মাণাধীন প্রকল্পগুলো থেকে বেশি এডিস মশা হচ্ছে, এছাড়া পরিষ্কার পানিতে তো হচ্ছেই, ছাদ কৃষি একটা অন্যতম প্রধান সোর্স যেটা এডিস মশা সৃষ্টি করছে, তো এই ব্যাপারে আপনারা কি কোনো সচেতন করছেন কিভাবে?
আমাদের সচেতনতার মূল বিষয় যেটা আমরা জোর দিয়েছি যে সেটা হচ্ছে যে আপনার এক্সপোর্ট এটাকে রিডিউস করা, রিডাকশন করা, প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে এগুলো চেক করা হচ্ছে, যেখানে লাভা পাওয়া যাচ্ছে সেখানে জরিমানা করা হচ্ছে জনগণকে সচেতন করে তুলবার জন্য। জরিমানার অর্থ এটা নয় যে আমরা আপনার জনগণকে কষ্ট দেওয়ার জন্য, আমরা সচেতন করে তুলবার জন্য, যাতে করে জনগণ তার নিজের কাজটুকু নিজেই করে, এর কোনো বিকল্প নেই। সত্যি একেবারে সত্যি কথা বলতে এর কোনো বিকল্প নেই। মানুষের বাসার ঘরে গিয়ে আপনার স্প্রে করে দিয়ে আসা, ক্লিন করে দিয়ে আসা, এটা সিটি কর্পোরেশনের জন্য অত্যন্ত দুরূহ একটি ব্যাপার, সরকারের যে কোনো সংস্থার জন্য অত্যন্ত দুরূহ একটি ব্যাপার। এমনকি আপনার আমাদের যে সমস্ত অফিস গুলোতে, ভবন গুলোতে আমরা বৃহস্পতিবার আমাদের বন্ধ হয়ে যায়, আমরা শনিবার রবিবারে আমরা উপস্থিত হই, আমাদের যে কমোড ব্যবহার করি সেখানে সামান্য জমে থাকা পানি, ঢাকনাটুকু খোলা রাখলেও কিন্তু আপনার দেখা যায় অনেক সময় এদিকে লার্ভা চলে আসছে। সুতরাং এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের জনগণকে তার নিজের নিরাপত্তা, তার প্রিয়জনের নিরাপত্তার স্বার্থেই আমার সম্মানিত নাগরিকদেরকে করতে হবে, সেটা ছাদ কৃষি হতে পারে, সেটা অন্যান্য জায়গা হতে পারে, যে কোনো মূল্যে নিজের বাসভবন অবশ্যই তাকে পরিষ্কার করতে হবে, এর কোনো বিকল্প নেই। সেই সঙ্গে সঙ্গে সরকারের বর্তমানে সকল সংস্থা একযোগে কাজ করছে, আমাদের 75টি ওয়ার্ডে সরকার 75 জন পদস্থ কর্মকর্তাকে ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন, এটা একটা বিরল ঘটনা। সরকারের 75 জন ডেপুটি সেক্রেটারি ওয়ার্ড লেভেলে এসে মনিটরিং করা অত্যন্ত বিরল। আমাদের স্কাউট যারা রয়েছেন, আমাদের শিক্ষক যারা রয়েছেন, তারা প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, কাজ করছেন।
জি, আপনাদের আপনাদের প্রয়াস সফল হোক এই কামনা আমরা করছি, আর এই মশার বিস্তার যেন আর না ছড়ায় সে আশাই করছি। অনেক ধন্যবাদ জনাব সাইদ খোকন, ডক্টর এ এফ এম হক।
ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।
জি, আজকের হ্যালো ওয়াশিংটন এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
হ্যাঁ, এবং শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট দিয়ে। রিপোর্টটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনের সঙ্গে গ্রথিত।
ওয়াকিবল মহলের অভিমত, সময় থাকতেই নতুন করে রাজনৈতিক কৌশল তৈরি করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, আর এক্ষেত্রে জঙ্গল মহলের ভোট টানতে কর্মসংস্থানের উপর জোরও দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মাওবাদী অধ্যুষিত জেলাগুলিতে কারিগরি শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা তুলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের 4টি জেলায় 10টি ITI শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা তুলে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আদিবাসী অধ্যুষিত এলাকায় গেরুয়া শিবিরের সমর্থন বেড়ে যাওয়ায় স্বভাবতই চিন্তিত শাসক দল। লোকসভার ভোটেও যথেষ্ট বেগ পেতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, টাকা ছড়িয়ে জঙ্গলমহলে ভোট কিনেছে বিজেপি এবং সে কারণেই এইসব অঞ্চলের সংগঠনকে আরও মজবুত করার প্রয়াসে নেমেছে শাসক দল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর এবার কয়েকটি সংবাদ শিরোনাম। পাকিস্তান আজ বুধবার জানিয়েছে ভারত যে কাশ্মীরের বিশেষ মর্যাদা অবস্থান বিলুপ্ত করেছে, সে কারণে পাকিস্তান ভারতের সঙ্গে তার কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে নিম্নতর স্তরে নামিয়ে দিচ্ছে এবং এভাবেই দ্বিপাক্ষিক সম্পর্ক দেশ দুটির এখন অধোমুখী হল। আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমার প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের বাড়িঘর দত্ত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেই, নিহত হয়েছেন কম হলেও 14 ব্যক্তি, জানিয়েছেন আফগান সরকারের কর্তা ব্যক্তিরা। এই বিস্ফোরণ ঘটেছে একটি পুলিশ কম্পাউন্ডের কাছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার এয়ারফোর্স ওয়ানে চড়ে মধ্য পশ্চিমাঞ্চলবর্তী ওহায়ো রাজ্যের ডেইটন গিয়েছেন টেক্সাস রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলবর্তী সীমান্ত শহর এলপাসো। ওই দুখান মিলিয়েই গেল সপ্তাহান্তে প্রাণঘাতী গুলিবর্ষণ ঘটনায় 31 ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর কথা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে শেলের আঘাতে ইউক্রেনের 4 সৈনিক নিহত হবার পরবর্তী সময়ে। জেলেনস্কি কিয়েভে সাংবাদিক অবহিতকরণ সমাবেশে বলেছেন, পুতিনকে আমি ফোনে বলেছি মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাতে আমাদের লোকজনের হত্যা বন্ধ করতে হবে। বলেন পুতিন এ ব্যাপারে কিছু কথা দিয়েছেন, বিস্তারিত যেসব বিবরণ পরে প্রকাশ করা হবে। তবে এই ফোনালাপ নিয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি। সিরিয়ার যেসব অঞ্চল ইসলামিক স্টেটের কব্জা থেকে মুক্ত করা হয়েছে তারই কিছু কিছু অংশে এখন সন্ত্রাসী ওই গোষ্ঠীর কিছু সংখ্যক সদস্যকে তাদের অপরাধের জন্য দায়ী ঠহরানোর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় গণতান্ত্রিক বাহিনী SDF-এর হাতে আটক প্রায় 2000 IS জঙ্গির পানে এখন যখন কিনা বিশ্বের অধিকাংশেরই নজর নিবদ্ধ রয়েছে, ঠিক তেমনি সময়ে সিরিয়া ও ইরাক থেকে পাকড়াও করা আরও 8000 সন্দেহভাজন IS লড়াকু এখন বন্দী হাজতে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের ধারণা, আনুমানিক এই 8000-এর অর্ধেক সংখ্যককে সিরিয়া থেকে আটক করা হচ্ছে। মনে করা হচ্ছে যে এরই কম হলেও কিছু সংখ্যক এখন বিচারাধীন রয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন টমাস ব্লান্ডেট, ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি শুগুফতা নাসরিন কুইন সবাইকে আরেকবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.